রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এক মহান শখসিয়াত, এমন এক মহান ব্যক্তির জীবনী নিয়ে কিছু আলোচনা করার, আমরা শোনার ইনশাআল্লাহ তাআলা সুযোগ হবে আমাদের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য এবং কোন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব আমরা একটু পরে আপনাদেরকে জানাবো। এর আগে চাচ্ছি অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং তর্জমা দেখবো আমরা স্ক্রিনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতসমূহতে কি ইরশাদ করেছেন। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون, أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون, إني إذا لفي ضلال مبين, صدق الله العظيم.
سبحان الله سبحان الله। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ফরমান, ইরশাদে কারিমা, যখন আমরা কানজুল ঈমান, খাজানুল ইরফান খুলব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আল্লাহ পাকের যে হুকুম আহকামগুলো রয়েছে অবশ্যই এগুলো তো আমরা অন্তরে ধারণ করতে পারবই, সাথে সাথে ইশকে রসুল অর্জন হবে আমাদের এবং দিনের মহাব্বত আমাদের অন্তরে অর্জন হবে। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। যেহেতু বাংলার জমিনে যাকে সম্রাট বলা হয় অলিদের, এবং যিনি এই বাংলার জমিনে দিন ইসলামের পতাকা সমুন্নত করেছেন, যিনি আউলিয়া কেরামের নাম নিলেই সর্বপ্রথম যার নাম আমরা উচ্চারণ করি এবং বলেই থাকি আমরা 360 আউলিয়ার এই বাংলাদেশ, এই 360 আউলিয়ার যে ইতিহাস রয়েছে, যে কাফেলা সফর করে বাংলার ভূমিতে এসেছে, এই ঘটনাগুলো প্রায় বছরে আমরা এক দুইবার আলোচনা করে থাকি, শুনে থাকি যখন এই মহান ব্যক্তির উরুস মোবারক এর ডেট চলে আসে। আল্লাহ পাকের অনেক দয়া এহসান যে এই সকল মহান ব্যক্তিদের সৎকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, কারণ তারা বাংলার এই ভূমিতে এসেছেন এবং দিন ইসলামের খেদমত করেছেন, মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন, আর মানুষ তাদের এই দাওয়াতকে গ্রহণ করে, কবুল করে, দিন ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কালেমা পড়ে নিয়েছেন, এবং সেই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমাদের কাছে এই সুন্দর ইসলাম আমরা পেয়েছি এবং আমরা এর নিয়ামত দ্বারা ধন্য হয়েছে। কার কথা বলছি আর কোন মহান সেই ব্যক্তি? শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহি তালালাই, যার নামের সাথে ইয়ামেন জড়িত রয়েছে। আর ইয়ামেনী কেন বলা হয়, এরও তো পিছনে কোনো কারণ আছে। এবং শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহি তালালাই কতজন সঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছেন, তার সফর, হ্যাঁ, কত দিনের সফর ছিল, কেমন করে সফর করছেন তিনি, বাংলাদেশে এসে কোন কোন ভূমিকা পালন করেছেন ইসলামের জন্য, তারা চমৎকার ইতিহাস রয়েছে। আল্লাহ পাক চাই ইনশাআল্লাহ তাআলা তথ্যগুলো জানবো আমরা। আমাদের সাথে আজ ফজলে রাব্বি মাদানী ভাই রয়েছেন এবং ইমরান আত্তারি ভাইও আছেন। উবাই মুবাল্লিক থেকে আজকের বিষয় নিয়ে আলোচনাগুলো শুনবো। এর আগে আমরা মোবারক ভাই থেকে একটি হামদে বারি তালা শ্রবণ করি, এরপর আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
لفظوں کی اس
صدا اللہ هو اللہ کرتا ہے ثنا تیری برستا ہوا پانی 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 دریا بھی ہے مصروں پہ ثنا اللہ ہو اللہ 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 بولو اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ
سبحان اللہ تبارک وتعالیٰ প্রশংসা হামদে বারি তালা শুনতেছিলাম আমরা। আল্লাহ তালা এভাবেই নিজের জবানকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা, আল্লাহ তালার প্রশংসা করা, দুরুদ সালাম পাঠ করতে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, বিষয় নিয়েছি শানে আউলিয়া, আর শানে আউলিয়া সকল আউলিয়া ক্রামের যে শান ও মর্যাদা রয়েছে এর মধ্যে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তালা তারও জীবনী নিয়ে কিছু কথা শুনবো এবং অন্য অন্য আউলিয়া ক্রামের ব্যাপারেও কিছু কথা জানার শোনার চেষ্টা করবো। ইমরান ভাই সাথে আছেন, আল্লাহ তালার দয়ে ইমরান ভাইয়ের অনেকবার শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তালার উরুস মুবারকে মাজার শরীফে হাজিরি দেওয়ার সুযোগ হয়েছে, আমি নিজে চোখেও দেখেছি। ইমরান ভাইয়ের সাথে আমারও সফর ছিল। ইমরান ভাই থেকে শুরু করি, বাংলাদেশের মানুষ ইমরান ভাই, এমনিতে তো পাকভূমি বলা হয় তাদের উসিলাতে, সিলেটকে বিশেষ করে পাকভূমি বলা হয় শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তালার সৎকাতেই। আর এই বাংলার মানুষ যে এই বরকত পেয়েছে ইমরান ভাই, এর পিছনে এই সকল আউলিয়া ক্রামের কোরবানি, তাই না? যেই মানুষ, যেই গোত্র, যেই জাতি, যেই দেশ, যে নিয়ামত পেয়েছে কোনো আউলিয়া ক্রামের কারণে বা আল্লাহ তালার বিশেষ কোনো নেক বান্দার কারণে পেয়েছেন, বাংলাদেশের এই যে এক একটা সুনাম এটা যে পাকভূমি সিলেট শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তালার কদমের বরকতেই এই সুনাম অর্জিত হয়েছে, কিছু আলোচনা যদি এদিক নিয়ে করতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের যদিও আলোচ্য বিষয় হচ্ছে শানে আউলিয়া, কিন্তু এর পিছনে উদ্দেশ্য বাংলার অলিকুলের শিরোমণি হযরতে শাহজালাল মুজাদ্দি ইয়ামিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র আলোচনা আমার এতটুকু স্মরণ হয় যে মাদানী চ্যানেল বাংলা হওয়ার পূর্ব থেকেও
জি
আমাদের মাদানী চ্যানেল উর্দুর ট্রান্সমিশনে কিছু বাংলা প্রোগ্রাম ছিল, তখনও কিন্তু এই সময় অর্থাৎ জিলকদ মাসে আপনার মাদানী চ্যানেল বাংলাতেও শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহে তালাগিলের কিছু আলোচনা পর্যালোচনা, কিন্তু বিশেষ করে মাদানী চ্যানেল বাংলা শুরু যখন হয় তখন বাকায়দা এর পুরা
সেখানে
যতটুকু সম্ভব ছিল আমাদের দ্বারা স্টুডিও তৈরি করা,
জি জি,
কোন একজন ইসলামের বাসায় সম্ভবত
জি এক দুইবার হয়েছে কারো বাসায় কারো বাড়ির বাড়িতে এখানে প্রোগ্রাম
করার। তাই এটা আলহামদুলিল্লাহ এর পিছনে কথাটা আমি শুরুতেই জন্য আনলাম যে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তান কাদেরী দাওয়াত বারাকাতুল আলিয়া বলেন, দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে আউলিয়া।
সুবহানাল্লাহ।
আমরা যদি ইতিহাস যদি দেখি শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তাআলার যেই মানে সুফি হওয়ার,
জি,
আপনার সুফিয়ানা যে আন্দাজ যেটা ছিল, অর্থাৎ এলমে তাসাউফের, অর্থাৎ যেটার মধ্যে আউলিয়া কেরামের যে দর্শনটা যেটা পাওয়া যায়, এটা বংশক্রমে কিন্তু হযরতে শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাভ করেছেন। এর একটা কারণ হচ্ছে যে ওনার শ্রদ্ধেয় আব্বা যিনি ছিলেন তিনিও বুজুর্গ ছিলেন, এবং উনি ওনার মায়ের দিক থেকে, বিশেষ করে মায়ের দিক থেকে, যেহেতু উনি যতটুকু ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনি সৈয়দ বংশের ছিলেন আম্মাজানের দিক থেকে, এবং ওনার ওই সিলসিলার মধ্যে বাকায়দা সিলসিলা ছিল, তরিকতের কি ছিল, সিলসিলা ছিল, খেদমত ছিল, যিনি বিশেষ করে হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার ওস্তাদের মধ্যে ছিলেন, পীর মুর্শিদের মধ্যে কি সামিল ছিলেন। ছোট থেকে যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে, যার নাম আমরা শুনে থাকি, যাকে আমরা মহাব্বত করি, যদিও তিনি মানে বংশগতভাবে জন্মের দিক থেকে আমাদের দেশের না, কিন্তু মানে এমনও হয় যে দেশের না হয়েও যে বাংলার মানুষের সাথে যে কি মানে এক সম্পর্ক হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির, এখানে আমাদের জন্য একটা শিক্ষা যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে তৈরি হয়েছেন,
জি
জাকির ভাই, আমার যেটা ফার্স্ট আলোচনার বিষয় যে ওনার পরিবার, ওনার পরিবারের মধ্যে ইসলামী শিক্ষা দীক্ষা এবং বিশেষ করে তাসাউফুর এবং সুফিবাদের যে একটা সিলসিলা ছিল, ছোট থেকেই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই শিক্ষাটা লাভ করেছেন। সেই শিক্ষাটা লাভ করে আপনার এক মানুষের মানে যেটাকে বলা হয় যে তার একটা বড় একটা ভিশন এবং মিশন, যেটা যে আমি বড় হয়ে যাতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিনের যে এক মহান খেদমত করবেন, অর্থাৎ ওনার মধ্যে যে একটা লক্ষ্যবীজ যে জিনিসটা,
রাইট রাইট,
এটা ওনার পীর মুর্শিদ যিনি ছিলেন এবং ওনার আপন মামা যিনি ছিলেন
তাদের থেকে উৎসাহতা পাওয়া।
তো দীর্ঘদিন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রাথমিক যেই সংগ্রামটা ছিল সেটা হচ্ছে ইলম অর্জন করা, দুইটা জিনিস, ইলমে শরীয়ত এবং ইলমে তরিকতের বাকায়দা যেটাকে যে জিনিসটা দরকার একজন মানুষের জন্য, কেন এটি হচ্ছে যে একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য তার যে মূল যেটাকে বেসিক বলা হয় সেটা হচ্ছে ইলম। এটার মধ্যে আপনার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যস্ত ছিলেন, আর বিশেষ করে আসলে হচ্ছে কি যখন আমরা শুধু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাহলে শুধু ছোট্টবেলার জীবনীকে আলোচনা করে তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা চাচ্ছি একটু একটু টাচ দেব। যখন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মানে হিন্দুস্তানে যে সফরের যে বিষয়টা আসলো,
জি,
মতান্তরে ওনার স্বপ্ন দেখার অনেকগুলা ঘটনা এসেছে, যা সত্ত্বেও তিনি যখন ওনার স্বপ্নটা ব্যক্ত করলেন তো ওনার স্বপ্নের যে তাবিরটা আসলো ওনার পীর মুর্শিদের পক্ষ থেকে, মামার পক্ষ থেকে, স্বপ্নের তাবিরটা এটাই আসলো যে তোমাকে আরব দেশ ছেড়ে ইসলাম প্রচারের জন্য হিন্দুস্তানে যেতে হবে, ওটা ওটার তাবির ছিল এটা। আচ্ছা, ওটাকে তিনি সাথে সাথে গ্রহণ করলেন, একটা হচ্ছে যে আচ্ছা
দেখা যাবে
পরিবারকে ছেড়ে যাওয়া, আত্মীয় স্বজনকে ছেড়ে নিজের জন্মস্থানকে, আচ্ছা জন্মস্থান এর পাশাপাশি যার তত্ত্বাবধানে এলমে দিন শিখা, যার সোহবতে দীর্ঘদিন থাকা যে পীর মুর্শিদ, যেটা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলাকে অত্যন্ত ভালোবাসতেন, ওটার উপরে আলোচনা আছে ওনার সাথে, ওনার যিনি যদি ইতিহাসের মধ্যে গুরু লেখা হয়েছে তো পীর মুর্শিদ যিনি ছিলেন, এমন এক গভীর সম্পর্ক ছিল, কিন্তু কোরবান হয়ে যান হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কি যখন ওনার স্বপ্নের ব্যাখ্যাটা যখন বলা হলো যে ব্যাখ্যা হচ্ছে এটাই, তাবির হচ্ছে এটাই যে ইসলাম প্রচারের লক্ষ্যে হিন্দুস্তানে যেতে হবে, সফর করতে হবে, ওনাকে কিছু মাটি দিয়ে দিলেন, আর সেই স্থানে গিয়ে এটার সাথে মাটির গন্ধ রং আপনার কিছু মিল তিনি উদাহরণ দিলেন, যে স্থানে যাবে যেটার সাথে মিলে যাবে, এক প্রকার কতগুলো বর্ণনা দিলেন ওই মাটির সাথে মিলবে, তো সেখান থেকেই যাতে করে অবস্থান করে সেখান থেকে ইসলাম প্রসার কী করে দেয়
শুরু করে
শুরু করা হয়। তো এখানে দুটি দিক, যে শাহজাল আলী ইয়ামানি রহমতুল্লাহ তালা আলাইহি ওনার যে সফর। আচ্ছা, এখানে একটা জিনিস জাকির ভাই শিক্ষণীয়, যে তিনি যখন আপন জন্মস্থান ত্যাগ করেন ইসলামের খাতিরে, দিন ইসলামের আল্লাহ বন্ত রসুলের মহাব্বতে, কোরআনের মহাব্বতে ইসলাম প্রসারের লক্ষ্যে যখন তিনি আপন জন্মস্থান ত্যাগ করেন, মতান্তর ওনার যে বয়স উল্লেখ করা হয় কয়েকটি বয়স, এর মধ্যে একটি হচ্ছে 32 বছর, 32। আচ্ছা, এই যে বয়সটা আমরা যদি দেখি, যে দেখতে পাই যে আপনার 25, 30, 35 এই যে টাইম, যে এই টাইমে পৃথিবীতে যারা ইসলামের বড় থেকে বড় যারা খেদমত করেছে এবং খেদমত করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদের টাইমটা ছিল কিন্তু এই টাইমে। আমরা যদি দেখি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাতুম আলিয়া, যার ফাইজান, যার আজকে পুরো পৃথিবীতে ইসলাম প্রসারের এক মিশন দাওয়াতে ইসলামী, যখন শুরু করেন সম্ভবত বয়স আমির আল সুন্নতে যখন দাওয়াতে ইসলামী নাম নিয়ে শুরু করেন তখন বয়স ছিল 32 কিংবা 33 বছর। একবারে সে ওই বয়সে আলহামদুলিল্লাহ
আমির আল সুন্নত তো এই দিনই কাজ, যে নেকির দাওয়াতের কাজ তো সেই শুরু থেকেই করেছেন, অনেক অনেক আগে থেকেই শুরু করেছেন। যখন সাংগঠনিকভাবে শুরু হয় বা একটা আপনার দেখা গেছে কমিটি গঠন করে বা নামকরণ করে তখন এর বয়স ইমরান ভাই তুলে ধরেছেন। চমৎকার আলোচনা শুনছিলাম শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ তাআলার জীবনী নিয়ে। ফজলে রাব্বি ভাইও আছেন, শানে আউলিয়ার আলোচনা কিছু শুনি, তার থেকে এরপরে আমরা নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। নাতখা ইসলাম ভাই আমাদেরকে শাহজালাল আলী ইয়ামানি রহমতুল্লাহ তাআলার মানকাবত আজকে শোনাবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর,
বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমাদের ইমরান ভাই অনেক সুন্দরভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী তুলে ধরেছেন। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই ওই আউলিয়াদের অন্তর্ভুক্ত যাদের শান আল্লাহ কোরআনে বয়ান করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় যাদের শান বয়ান করেছেন। বলা হয় যে প্রত্যেক মানুষই চায় আল্লাহর বন্ধু হতে,
জি,
কিন্তু এই সৌভাগ্য আল্লাহ তাকেই দান করেন যাকে আল্লাহ বন্ধু বানাতে চান। এবং আউলিয়াদের ব্যাপারে বলা হয়েছে যে তারা এমন প্রিয় হয়ে থাকে যে আল্লাহ পাক তাদেরকে এমন সম্মান দান করেন যে পুরো পৃথিবীবাসী মিলে যদি তাদেরকে অপমান করতে চায় তো তারা নিজের অপমান হয়ে যাবে কিন্তু তাদের অপমান করতে পারবে না বা তারা অপমানিত হতে পারবেন না, কেননা আল্লাহ পাক তাদেরকে হাকিকি সম্মান, অর্থাৎ একটা হচ্ছে সম্মান মানুষ বাহ্যিক চোখে দেখে হ্যাঁ সে তাকে সম্মান করছে, কিন্তু একটা হচ্ছে হাকিকি প্রকৃত পক্ষে যে সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। কেন দান করেছেন? তারা তাদের নফসকে এতই ঝুঁকিয়ে দিয়েছে, যেভাবে মানুষ সজদা করে তো সজদা করার মধ্যে কি হয়, মানুষ নিজের সবচেয়ে উচ্চ যে স্থান মানুষের নিজের বডির সেটা হচ্ছে মাথা, সবচেয়ে সম্মানের জায়গা, সেটা কি করে, সে মাটিতে রেখে দেয়, ঝুঁকিয়ে দেয়। তো আউলিয়া কেরামগণ নিজের নফসকে এভাবে ঝুঁকিয়ে দিয়েছেন, এটাই হাকিকি সজদা। তো যখন এমন সজদা করেছেন তারা তো আল্লাহ পাকও তাদেরকে এমন সম্মান দান করেছেন যেটা আর কখনো কেউ শেষ করতে পারবে না, এবং যারা এটা চেষ্টা করবে অর্থাৎ যারা এটা চেষ্টা করবে তো তাদের ব্যাপারেও আল্লাহ বলে দিয়েছেন যে আমার কোনো অলি থেকে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। কেননা যখন কোনো বান্দা আল্লাহর অলির সাথে শত্রুতা পোষণ করবে তো নিশ্চয়ই আল্লাহ পাক নিজের অলির সাথেই থাকবেন আর ওই শত্রুকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন।
জি জি,
এবং যখন আল্লাহ পাক নিজের কোনো অলিকে ভালোবাসেন তো এটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন আল্লাহ পাক নিজের কোনো বান্দাকে ভালোবাসেন তখন প্রথমে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, আহ্বান করেন এবং ইরশাদ করেন ইন্নী উহিব্বু ফুলানান, হে জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, ফা আহবিবহু তুমিও তাকে ভালোবাসো,
ভালোবাসো।
তারপর হযরত জিবরিল আলাইহিস সালামও তাকে ভালোবাসা শুরু করে। এখন দেখেন আমাদের আজকের যুগে বা বর্তমানে যারা বলে যে শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই চলবে, তোমরা কেন অলির মাজারে যাচ্ছ, আর কেন ওনাদের সাথে এত ইয়া, মানে এত সম্পর্কে লাভ কি? সম্পর্কে যদি লাভই না থাকে তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে কেন বলছেন?
কেন বলেছেন ভালোবাসা?
জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার। তারপর আল্লাহ পাক বলছেন যে তুমিও অমুক বান্দাকে ভালোবাসো। বোঝা গেল ভালোবাসার মধ্যে গুরুত্ব আছে, ভালোবাসার মধ্যে লাভ আছে। বিদায় তো আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিচ্ছেন, আর যেহেতু জিবরাইল আলাইহিস সালাম যখন ভালোবাসবেন তো জিবরাইল আলাইহিস সালামের ভালোবাসা দেখে ফেরেশতারাও ভালোবাসবে।
জি জি।
কিন্তু তারপর জিবরাইল আলাইহিস সালাম নিজেই ফেরেশতাদের মাঝে ঘোষণা করছেন যে হে ফেরেশতারা, আল্লাহ পাক অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। তারপর সকল ফেরেশতারাও তাকে ভালোবাসে আসমানে, ওই ভালোবাসা। হ্যাঁ, আবার ওই ভালোবাসা, ওই গ্রহণযোগ্যতা আবার জমিনে নামানো হয়। তারপর প্রত্যেক মানুষের অন্তরে ওই বান্দার গ্রহণযোগ্যতা দিয়ে দেয়া হয়। তো বলা হয়েছে, এর ব্যাখ্যাতে ওলামা একরামগণ বলেন যে প্রত্যেক মানুষ তাকে ভালোবাসে জমিনে, প্রত্যেক মানুষ
তাকে সাধারণের অন্তরে আল্লাহ পাক ওই অলির মহাব্বত ঢুকিয়ে দেন,
ওই অলির মহাব্বত ঢুকিয়ে দেন। তো আমরা তো দেখি কিছু মানুষ ভালোবাসে না। তো ওলামা একরাম বলেন যে এই এখানে যে বলা হয়েছে প্রত্যেক মানুষ ভালোবাসে, তো যারা ভালোবাসবে তারা সৌভাগ্যবান, আর যারা ভালোবাসবে না, তো ওলামা একরামগণ বলেন যে তারা বাহ্যিকভাবে মানুষ দেখা গেলেও তারা প্রকৃতপক্ষে মানুষ না। যে এমন ব্যক্তিত্বদেরকেও
মানে ওলামা একরামকে মহব্বত করতে পারে না আসলে তারা
মানুষ
পড়েই না,
ঠিক আছে। তারপর আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে নিশ্চয় আল্লাহ তাআলার ওয়ালিদের কোনো দুঃখ নেই,
কোনো
ভয় নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এই দুইটি মানে বিশেষত্ব গুণ আউলিয়া ইকরামের মধ্যে থাকবেই। প্রথম ইমান, দ্বিতীয়ত তাকওয়া। যেমন ইমরান ভাইও বললেন শাহজালাল রহমতুল্লাহ তাআলার বিষয়ে, তো তাকওয়া শুরু থেকেই ছিল।
জি জি,
তাকওয়ার মাধ্যমেই মানুষ ওলি হয়।
জি,
তো বাংলাদেশে আসার পরে তিনি ওলি হননি, বরং তিনি ওলি হয়ে তারপরে বাংলাদেশে এসেছেন। আর প্রত্যেক ওলির একটাই মকসাদ থাকে, যা করবে আল্লাহর জন্য করবে,
আল্লাহ তাআলার জন্য করবে,
ঠিক আছে। তো ওলির বিভিন্ন সংজ্ঞা বয়ান করা হয়েছে। বলা হয়েছে যে ওলি সে যে সব সময় আল্লাহ তাআলার ইতাআতে মশগুল থাকে। যখন ইতাআতে মশগুল থাকবে তো নাফরমানি কিভাবে হবে? কারণ ইতাআতের মধ্যেই সব সময় কি মশগুল রয়েছে। আবার ওলির সংজ্ঞা বয়ান করতে গিয়ে ওলামা ইকরাম বলেন যে ওলি সে যে মানুষের সাথে ভালোবাসবে শুধু আল্লাহ তাআলার জন্য,
আল্লাহ তাআলার,
ঠিক আছে। আর কাউকে যদি ঘৃণা করে বা অপছন্দ করে সেটাও আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা,
রাইট।
তারপর বলেন যে ইমান এবং তাকওয়া যদি কারো অন্তরে না থাকে তো সে ওলি হতে পারবে না। বর্তমান যুগে দেখা যায় অনেক সময় যে মানুষ ওলি হওয়ার দাবি করছে নিজে, কিন্তু দেখা যায় সে নামাজ থেকে দূরে, সে কোরআন থেকে দূরে, সে রমজানের রোজা থেকে দূরে,
হারামের সাথে জড়িত,
হারামের সাথে জড়িত, কিন্তু সেও দাবি করছে এবং তার মুরিদরাও দাবি করছে। তো এমন মানুষকে তো পীর বানানোই যাবে না।
আল্লাহ তাআলা
শরীয়তের হুকুম আহকাম, শরীয়তের বিধানকে মানছে না, নাউযুবিল্লাহ, তারা শরীয়তকে একদমই তুচ্ছ চোখে দেখে। কিন্তু ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে শরীয়তকে মানা,
মানা, রাইট।
যে ব্যক্তি শরীয়ত থেকে দূরে সে কখনো ওলি
হতে পারে না।
ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে শরীয়তের হুকুম আহকামকে মেনে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করতে হবে। বলা হয়েছে যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তার মধ্যে নেই, শরীয়তের যে বিধান সেটা যদি তার মধ্যে দেখা না যায়, তাহলে সে হাওয়া বাতাসে উড়লেও সে কখনো ওলি
হতে পারে না,
পারবে না। আমরা যে ওলির কথা বলছি, প্রত্যেকটা কথার মধ্যে শাহজালাল রহমতুল্লাহ তাআলা অন্তর্ভুক্ত আছেন। অর্থাৎ আল্লাহ পাক যে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, তো আল্লাহ পাক এটাও বলেন যে আমি শাহজালালকে ভালোবাসি, তুমিও ভালোবাসো।
অর্থাৎ যখন আউলিয়া কেরামের কথা আসছে,
জি,
তো শাহজালাল আউলিয়া কেরামের
অন্তর্ভুক্ত,
তো ওই নিসবত, ওই ইশারাটা তো আউলিয়া কেরামের দিকে যাচ্ছে। তো আমাদেরকে বলা হয়েছে যেন আউলিয়া কেরামকে আমরা ভালোবাসি,
অবশ্যই।
এটা নয় দর্শক কি আলাদাভাবে কোনো আয়াতে কারিমা বা আলাদাভাবে কোনো এরকম হুকুম হয়েছে কি তোমরা শাহজালালকে ভালোবাসো? যখন আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে বলে দিয়েছেন তোমরা আউলিয়া কেরামকে ভালোবাসো, তার মানে আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত যারা আছে, শরিয়াত যাদেরকে বলে হ্যাঁ ওলি হওয়ার যোগ্য এই ব্যক্তি, তখন তাকে ভালোবাসা আমাদের দায়িত্ব, যেখানে আল্লাহ পাক হুকুম করেছেন। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর আপনাদের কলগুলো নিব, এসএমএসগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। মোবারক ব্যক্তি কালাম যদি আমাদেরকে শোনাতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কি মহান শান জাদা তোমার কি মহান শান ওমর জাদা তোমার কি মহান শান ওমর জাদা তোমার তুমি খোদার ভোলে খোদা তোমার তুমি খোদার ভোলে খোদা তোমার কি মহান শান ওমর জাদা তোমার কি মহান তোমার কি মহান শান ওমর জাদা তোমার কি মহান শান ওমর জাদা তোমার ফিরে যায়নি গরিব খালি হাতে তোমার কি মহান শান ওমর জাদা তোমার কি মহান শান ওমর জাদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার তুমি খোদার তোমার বাদশার বাদশাহ হয়ে গেল যে বাদশার বাদশাহ হয়ে গেল সে যে গোলাম হলো মোস্তফা তোমার যে গোলাম হলো মোস্তফা তোমার যে গোলাম হলো মোস্তফা তোমার কি মহান শান ওমর জাদা তোমার তুমি খোদার হলে খোদা তোমার সারা পৃথিবী চায় খোদাকে পেতে সারা পৃথিবী
দর্শক শ্রোতার কিছু কলও রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবারও যে বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম আমরা আলোচনার দিকে ফেরার চেষ্টা করব এবং সময় মতোই অনুষ্ঠান শেষের দিকেও আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ চাই। জি, দর্শকের কল শুনিয়ে দিই।
রংপুর পায়রাবাড়ি, আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা মফরানের মদিনা সব ভুলিব কিন্তু তোমারে ভুলতে পারি না।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, কালামটি শুনতে চেয়েছেন। শোনাব ইনশাআল্লাহ তাআলা। নাতখা যেহেতু সাথে আছে, অনুরোধ রাখার চেষ্টা করবো। পরবর্তী কল দেন।
আমার নাম বেলাল হোসেন, আমি মাঝারি চ্যানেল দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আজকে যে বিষয় নিয়ে কথা হয়েছে অনেক ভালো লাগছে, এসব বিষয় নিয়ে আলোচনা খুবই কম শুনতে পাওয়া যায়। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, চমৎকার অভিমত আপনি দিয়েছেন। মাদানী চ্যানেল তো আউলিয়া কেরামের শানে প্রোগ্রাম থাকেই, সরাসরি অনুষ্ঠানে আলোচনা তো প্রতিদিন করা হয় না, বিশেষ বিশেষ দিনগুলোতে করা হয়, কিন্তু শানে আউলিয়া নিয়ে কোনো না কোনো প্রোগ্রাম আপনি পাবেনই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। হয়তো কোনো মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা, না হয়তো তার উরুস মুবারককে কেন্দ্র করে অনুষ্ঠান, এভাবে আপনি পাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। শোনাবো, সাথেই থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। পরবর্তী কল।
আমার নাম শাহিন, মাদানী চ্যানেলটা আমরা দেখি, আপনার চ্যানেলটা খুব ভালো লাগে। ঘরে বসে থেকে আপনাদের এত সুন্দর কথা শুনতে পাচ্ছি, এগুলা তো কোনো যাত্রা পাওয়া যায় না এসব কথা। আমরা আওয়াজ আনতে মানুষের জন্য খুব ভালো হয়েছে, উপকার হয়েছে। আর দোয়া করেন আমার ফ্যামিলি জন্য।
আল্লাহ পাক ফ্যামিলির সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং মাদানী চ্যানেল দেখছেন, ঘরে বসে মূল্যবান কথাগুলো শুনছেন, এটা বাস্তব কথাই। ঘরে বসে আজ আমাদের বেডরুমেই দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে। আউলিয়া কেরামের শান শোনাচ্ছে, আউলিয়া কেরামকে ভালোবাসতে হবে এটা বোঝাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দিক সবাইকে, আমরা যেন সবাই মিলে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামের সাথে লেগে থাকতে পারি, স্থায়িত্ব আল্লাহ তাআলা দান করুক। দর্শক, আলোচনা শুনছিলাম শানে আউলিয়া এর মধ্যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারেও কিছু আলোচনা আমরা শুনছি। ইমরান ভাই থেকে আরও কিছু কথা শুনি আমরা, আলোচনা শুনে এরপরে আপনাদের অনুরোধের কালামগুলো শুনবেন।
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলার যদি আমরা মানে সফরের কোরবানিটা দেখি, বাংলাদেশ পর্যন্ত পৌঁছা, আগে আমরা হিন্দুস্তানে পৌঁছি, হিন্দুস্তানে পৌঁছার পূর্বে আপনার কমবেশ আরব থেকে বেশ কিছুদিন ছিলেন সমরকান্দ, সমরকান্দে বেশ কিছুদিন অবস্থান করলেন সেখানে। সেখান থেকে যখন সফর রোম, বাগদাদ, ইরাক, ইরান, এরপরে পাঞ্জাব, গুজরাট, আজমির শরীফ এবং হিন্দুস্তানের আরও দুই তিনটি জায়গা, লাস্ট হচ্ছে দিল্লিতে।
জি,
এখানে পাওয়া যায় যে তিনি যে স্থানে অবস্থান করেছেন কিছুদিন, কিছু মাস সেখানে বছর অবস্থান করেছে, কমবেশ প্রায় 200+ এমন এমন মহান হাস্তি যারা আউলিয়া কেরামের মধ্যে সামিল ছিলেন, তারা প্রথমে ওনার দর্শন লাভ করে মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার পরে আল্লাহ পাকের আপনার নৈকট্য অর্জন করে তারা আউলিয়া কেরামের মধ্যে সামিল হয়েছে। সফর করে যখন হিন্দুস্তানের যেখানে মূল দিল্লিতে এসে ওটা মিলে গেল, যে জিনিসটা ওনার সফরের উদ্দেশ্য ছিল, এখানে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, অন্যান্য কিতাবের মধ্যে আমি পেয়েছি আর এটা এখন হয়েই থাকে। যখন তিনি শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহে তালাগেলেই আউলিয়া কেরামের এক বৃহৎ একটা টিম নিয়ে 200+ কিন্তু কম না দিল্লিতে আসলেন। তো দিল্লির মহান ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলে সেখানে পূর্ব থেকে তিনি ওই স্থানে ওনার মুরিদদের অথবা ওনার নিকট কেউ যেটাকে বলে আমরা বলি অর্থাৎ সবুল ঘুরি বলতে পারি, মানে লেগে দেওয়া, যে এরকম এরকম এ ধরনের মানুষ কিছু খারাপ নেগেটিভ শব্দ ব্যবহার করলেন, তখন ফিজিক্যালিভাবে যেহেতু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলির সাথে হযরত শাহজালাল ইয়ামনি এবং ওনার টিমের সাথে কি হয় নাই,
দেখা হয়নি।
তাই সে ওই ব্যক্তির যিনি সগুলখুরিকারী অথবা যিনি একটু কথা লাগিয়ে দিয়েছে নেগেটিভ, তো তার ওই কথাকে গ্রহণ না করে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলি একটা বার্তা পাঠালেন, সালাম কি দিলেন, মানে সালাম পাঠিয়ে দিলেন যেটা ওনাদের কাছে পৌঁছানো হোক। তখন শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তালাগেলি সালামের উত্তরের সাথে মতান্তরে কোন একটা কিছুর মধ্যে বক্সের মধ্যে কিছু উপটুকন সহ আপনার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলির কাছে যখন পাঠালেন, এ পাঠানোর সাথে সাথে আপনার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলি শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তালাগেলি যে মানে আধ্যাত্মিক যে মেন পাওয়ার এই জিনিসটা কি হয়ে গেল,
ক্লিয়ার হয়ে গেছে,
ক্লিয়ার বলতে মানে যেটা কানেক্ট বলা হয়, একটা কানেক্ট হওয়ার আগের অবস্থার পরের অবস্থা কি, যখন ওটা সেখানে পৌঁছলো, পৌঁছার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলি উনি নিজের থেকে স্বেচ্ছায়, একটা হচ্ছে ঢাকা একটা হলো যাওয়া, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগেলি শাহজালাল ইয়ামনি যেখানে অবস্থান করলেন ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে সেখানে তিনি পৌঁছে গেলেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, যখন সেখানে পৌঁছে গেলেন, তাই যেহেতু উভয় মহান ব্যক্তি, উভয়ের যখন তিনি দিল্লিতে অবস্থানরত ছিলেন, অবস্থানরত থাকা অবস্থায় আপনার বেশ কিছুদিন দীর্ঘ সময়ে আপনার যখন গুরুগোবিন্দের যে ইতিহাসের অর্থাৎ বেশ কয়েকটা একাধিকবার কি হয়েছে, যারা মুসলিম যারা ছিলেন তাদের সাথে আপনার এই সাধারণ যে যুদ্ধগুলো,
জি জি, ধর্মীয় যুদ্ধ লেগে গেছে,
যে বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ যেহেতু গৌরব গোবিন্দ সে ইসলামকে অপছন্দ করত, তো এই আপনার এই সকল বিষয়গুলো নিয়ে যখন বারবার হলো হওয়ার মাধ্যমে, বিশেষ করে দিল্লিতে অবস্থানরত যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, ওলামা যারা ছিলেন, ইসলামী যারা পণ্ডিত যারা ছিলেন, তাদের কাছে বিষয়গুলো পূর্ব থেকে জানা ছিল যে ওই অঞ্চলে সিলহাট যে জায়গা তখন তার বাংলাদেশ না, এখান থেকে এখান, এই বিষয়গুলো বিভিন্নবার জানা ছিল। ওই সময় যখন শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তাআলা যখন অবস্থানরত ছিলেন, তখনই একটা সিদ্ধান্ত এমন ছিল, আর ওই সিদ্ধান্তকারীদের মধ্যে প্রধান ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা। সিদ্ধান্ত এটাই হচ্ছে যে সেখানে ইসলামের প্রচার, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিজয় এর জন্য একটা হচ্ছে যুদ্ধবাহিনী পাঠানো আলাদা বিষয়, কিন্তু আধ্যাত্মিক লোক দরকার, কি দরকার,
যে আধ্যাত্মিক
সুফি লোক প্রয়োজন, আধ্যাত্মিক যার সফর, যার আগমনে রবের পক্ষ থেকে খাস কি থাকবে,
দয়া থাকবে,
সাহায্য থাকবে, এমন দরকার। আল্লাহ পাকের দয়ায় সেখানে যারাই উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে যিনি সিলেক্ট হলেন, যার সফর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, তিনি ছিলেন হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তাআলা। সেই দিল্লি থেকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা এটার জন্য মশওয়ারা হয়েছে কীভাবে সফর হবে, সেখানকার অবস্থা কী, কোন অবস্থাতে কী, কোন প্রেক্ষাপটকে নিয়ে অগ্রসর হবে। তো শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহে তালাগিলের ত্যাগ দেখুন, যেখান থেকে দীর্ঘ সফর করে উদ্দেশ্য ছিল ওখানে অবস্থান করবে, আর এটি ওনার ইচ্ছা ছিল যে দিল্লির এই স্থানকে তিনি ইসলাম প্রসারের কেন্দ্র হিসাবে কি গ্রহণ করবে। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেলে যখন সিলহাটের বিষয়গুলো যখন উঠে চলে আসলো, এই বিষয়টা পরিস্থিতি যখন চলে আসলো, আর ওনাকেই আপনার প্রস্তাব করা হলো, আর তিনি সেটাকে গ্রহণ করলেন, শেষ পর্যন্ত আবার সফর শুরু করলেন ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আপনার আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে সেই স্থান ত্যাগ করে কোথায় চলে আসলেন, সিলেটের দিকে চলে আসলেন।
সম্ভবত এবছর তার উরুস মোবারক 707 নম্বর উরুস মোবারক সম্ভবত। হ্যাঁ, তো যদি এটা হয় উরুস মোবারক, তবে সেই 700 বছর পূর্বের সফর এটা, আজকালকের না, 7 বছর 17 বছর আগের না, সেই 700 বছর পূর্বের সফরের ইতিহাস আমরা শুনতেছি আজকে স্টুডিওতে বসেছেন তারা। আচ্ছা, বলছেন ইমরান ভাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা বলছেন যে ওখানে যেতে হবে বা যাওয়া দরকার, এমন একজন ব্যক্তিকে পাঠানো দরকার। রওনাও হয়ে গেলেন কি, গাড়ি রেডি ছিল, যে গাড়িতে উঠছেন এবং বাংলাদেশ পৌঁছে গেছেন, সিলেটে পৌঁছে, এমনটা তো নয়।
আসলে জাকির ভাই, যদি আমরা সেই দিকে যাই, তাহলে ইসলাম যে মানে আমাদের পাওয়া, আমরা পেয়েছি,
কত সহজ,
মানে একটা যে একটা এহসাস, যেটাকে বলা হয় বাংলাতে কি বলেন,
অনুগ্রহ,
মানে অনুভূতি, অনুগ্রহটা, মানে এটা যদি আমরা তৈরি করতে চাই, তো আমাদেরকে বারবার সেখানে যেতে হবে।
রাইট,
যদি আমরা না যাই, আচ্ছা আসলে তো আমরা অনেক সময় তো শুরুতে যদিও ভালো, আমরা সাহাবায়ে কেরামের কোরবানির দিকে যাই, আসলে সাহাবায়ে কেরাম তো অনেক উচ্চ মাকামের, আমরা যদি এই সকল আমাদের বঙ্গভূমিতে যারা যাদের এই পদচরণ হয়েছে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেলেই, তারপরে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ তাআলা গেলেই, খাজা সরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেই, শাহ মখদুম রফুস রহমতুল্লাহ তাআলা গেলেই বাগদাদ থেকে, যদি শুধু বাংলার মানুষ যদি তাদের যে কোরবানি, তাদের যে সফর, এবং ওই সফরের শুধু প্রেক্ষাপটটা, মানে তাদের যে ওই সময়কার প্রেক্ষাপটে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করা, নিজের পরিবারকে ত্যাগ করা, তো এর মাধ্যমে যদি আমরা করতে পারি, লাভ কী হবে? লাভ এটাই হবে যে ইসলামের মহাব্বত আমাদের অন্তরে বাড়বে।
আপনি দেখবেন, বাংলাদেশের কথা বলি বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, এর মধ্যে আউলিয়ে কেরামের যে মাজার শরীফ রয়েছে বা তাদের চর্চা হয়, এরকমেরটা খুব কম পাবেন, খুব কম পাবেন অন্যান্য উপমহাদেশগুলোতে। আমার উপমহাদেশে যেভাবে আউলিয়া কেরামের প্রতি আমরা ধাবিত, মহাব্বত, ভালোবাসা, এটা খুবই কম পাবেন। অনেক মানুষ তো আল্লাহ তালার পানা মানে অহংকারের সাথে বলে বা গর্বের সাথে বলে, আমাদের সব অঞ্চলে এরকমের নেই। তো আপনাদের বদনসিব না থাকা, তো এটা তো বদনসিব, এটা খুশির কিছু নেই। আমার বাংলার জমিনে যে হাজারো আউলিয়া কেরামের মাজার আছে, আল্লাহ তালার দয়ায় এই ভূমি এখনও হিফাজত আছে। আজ আমরা 6 ঋতুর দেশ বলি, এমন দেশ কোথায় পাবেন? আউলিয়া কেরামের সৎকায় আমরা পেয়েছি এটা, সত্যি বলছি। আপনি যান, বিশ্ব ভ্রমণ করেন, দেখেন, যতই বড় বড় রাষ্ট্রের নাম শুনেন আর সৌন্দর্যের কথা শুনেন, এই দেশের মতন আপনি কোথাও পাবেন না, এই দেশের মতন পাবেনই না। নিজের দেশ নিজের দেশের মতো হয়, আল্লাহ তালার দয়া আউলিয়া কেরামের সৎকায় এই নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন। আমরা অনুরোধের কালাম শুনি, এরপর আসবো ফজল রাবি ভাই আপনার থেকেও আলোচনা ইনশাআল্লাহ তালা কিছু শোনার চেষ্টা করবো, আর সাথে যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলার মানকাবাত মোবারক ভাই আমাদেরকে শুনিয়ে দেয়। জি,
তুমি দাতা
বাদশাহ সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মুগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান সেই বাগানে দিনে রাত আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাত আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহ হরে রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারই ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ গরিব আমির কোটিপতি আসে তোমার দরবারে গরিব আমির কোটিপতি আসে তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে তোমার কৃপায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ আমি ফকির তুমি দাতা দয়া করো আমারে আশানি এসেছি আশানি এসেছি তোমার দরগায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জালাল জিন্দাবাদ সিলেটের পুণ্যভূমিতে বাদশাহ তুমি আছো শুয়ে সিলেটের পুণ্যভূমিতে বাদশাহ তুমি আছো শুয়ে ধন্য মোরা জালাল জিন্দাবাদ শাহ জালাল জিন্দাবাদ শাহ জালাল জিন্দাবাদ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তাআলার আলোচনাও হচ্ছে মানকাবত শুনছি আল্লাহ পাক কবুল করনিক ইমরান ভাই থেকে আরও কিছু শুনবো ফজলুর রাবি ভাই থেকে শুনে নিই শেষ আপনার সফর তো রয়ে গেছে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহি তাআলার সফরের ধারাবাহিকতা ফজলুর রাবি ভাই যদি কিছু শেয়ার করতে পারেন
জাকির ভাই প্রথমত আমাদেরকে এই আকীদা রাখতে হবে যে বিলায়াত এটা সত্য ঠিক আছে আর বিলায়াত অর্থাৎ এই যে আল্লাহ তাআলার নৈকট্য এটা হচ্ছে সত্য আর কিয়ামত পর্যন্ত ওলি হতেই থাকবে
জি জি
কেননা নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বিলায়াতের দরজা ওলি হওয়ার দরজা বন্ধ হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত ওলি হতে থাকবে এবং অন্যান্য উম্মতের তুলনায় অর্থাৎ পূর্ববর্তী উম্মতের তুলনায় এই উম্মতের মধ্যে ওলিও বেশি এবং তাদের মর্যাদাও বেশি
মর্যাদাও বেশি
তারপর প্রত্যেক যুগে এমন না যে একজনই ওলি থাকবে বরং এক যুগে অসংখ্য ওলিয়া ইকরাম আসতে পারে যেমন শাহজালাল রহমতুল্লাহ তাআলা এত ওলিয়া ইকরামের সাথে বাংলাদেশে তাশরিফ আনলেন তারপর আমাদেরকে এটাও জানতে হবে যে আউলিয়া উল্লাহ এক জিনিস আর আউলিয়া মিন দুনিল্লাহ আরেক জিনিস অনেকে আছে না যে আল্লাহর তুলনায় তাদেরকে খাড়া করে মানে আল্লাহকে ছেড়ে তাদেরকে মানছো না আউলিয়া মিন দুনিল্লাহ যেটা কোরআনে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর শত্রুরা আউলিয়া মিন দুনিল্লাহ অর্থাৎ অমুসলিমরা যাদের ইবাদত করে আল্লাহকে
সম্মান করে
সেটাকে বলা হয়েছে আউলিয়া মিন দুনিল্লাহ আর একটা হচ্ছে আউলিয়া উল্লাহ এই আউলিয়া উল্লাহকে মানুষ ভালোবাসে আল্লাহর জন্য
বরং
এই আউলিয়া উল্লাহকে মানুষ ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা তাদের মাধ্যমেই পাওয়া যায় বরং আমরা এটাও বলতে পারি যে তাদের সাথে থাকলে জান্নাতের পথ সহজ হয়ে যায়
সহজ হয়ে যাবে
ঠিক আছে তারপর আউলিয়া ইকরাম এর মধ্যে কোনো মখলুকের ভয় থাকে না শুধুমাত্র আল্লাহ তাআলার
ভয় থাকে
আরেকটা কথা যে আল্লাহ পাক যে নিজের ওলি আল্লাহ তাআলা যে বানান তো এখানে কোনো বংশ এবং কোনো গোত্রের সাথে এটা নির্দিষ্ট নয়
যে অমুক গোত্র থেকে আসছে
হ্যাঁ যে কোনো বংশে এবং যে কোনো গোত্র থেকে আল্লাহ তাআলা নিজের ওলি বানাতে পারেন কারণ আল্লাহ তাআলার রহমত কোনো বংশের সাথে নির্দিষ্ট নয় কোনো গোত্রের সাথে নির্দিষ্ট নয় এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলার 300 বান্দা এমন আছে যে যাদের অন্তর আদম আলি ইসলামের অন্তরের উপর আছে তারপর 40 জন এমন আছে যাদের অন্তর মুসা আলি ইসলামের অন্তরের উপর আছে 7 জন এমন আছে যাদের অন্তর ইব্রাহিম আলি ইসলামের অন্তরের উপর আছে 5 জন এমন আছেন যাদের অন্তর জিব্রাইল আলি ইসলামের অন্তরের উপর আছে আর 3 জন এমন আছে যাদের অন্তর মিকাইল আলি ইসলামের অন্তরের উপর আছে এবং তাদের মধ্যে যখন কেউ মারা যায় তো ওই তাদের মধ্য থেকেই আবার এই সংখ্যাটা পূরণ করা হয় তো এখন এদের মাধ্যমে হয় কি এদের মাধ্যমে হয় যে আল্লাহ পাক এদের মাধ্যমে জীবন এবং মৃত্যু দান করে এদের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয় ফসল উৎপন্ন হয় এবং বিপদ আপদ দূর হয় তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে তাদের ওয়াসিলায় বা তাদের মাধ্যমে কিভাবে হয় তো তিনি বলেন যখন তারা দোয়া করেন তখন আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে আধিক্য দান করেন অর্থাৎ তারা যখন দোয়া করেন তো আল্লাহ তাআলা উম্মতকে বাড়িয়ে দেন তো এই যে মানুষ অনেক সময় যায় মাজারে এবং দোয়া করে সেখানে গিয়ে যে আমার অনেক দিন ধরে কোনো সন্তান নেই হে আল্লাহ আমাকে সন্তান দান করেন দোয়া তো আল্লাহর কাছেই করে কিন্তু আউলিয়া কেরামের দরবারে গিয়ে করে কারণ বলা হয় যে যেখানে আল্লাহ তাআলার কোনো নিদর্শন থাকে সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়
বর্ষিত হয়
যেমন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা লেগেছে সাফা মারওয়াতে তো সেটাকে আল্লাহ পাক নিজে নিদর্শন বলেছেন যে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত।
তো আলিয়া ইকরামের যেখানে পা লেগে যায় সেটাই নিদর্শন হয়ে যায়, আর অলি যেখানে নিজেই শুয়ে আছে তো সেটার তো কথাই আলাদা, সেখানে সবসময় রহমত বর্ষণ হয় আর সেই জায়গায় গেলে দোয়া কবুল হয়। তো মানুষ যখন সেখানে গিয়ে সন্তান চায় বা নিজের বিপদ আপদ থেকে মুক্তি চায়, তো ওই আল্লাহর অলি আল্লাহর দরবারে দোয়া করে যে হে আল্লাহ অমুক বান্দার এই কাজ করে দাও, তখন আল্লাহ তাআলা নিজের অলির দোয়া কবুল করে তার কাজ করে দেন।
একিন যে বিশ্বাসটা
জি
মানুষকে আপনার শয়তানের কাজ হচ্ছে মানুষের ইমান আকিদাকে কি করা নষ্ট করা। পৃথিবীতে আপনার যারা হয়তো যাদের দীর্ঘদিন থেকে সন্তান হয় না কোনো কারণে, খুব কম মানুষ পাওয়া যাবে সে ডাক্তারের কাছে যায় নাই।
হ্যাঁ,
ডাক্তারের কাছে কেন, ডাক্তার কি সন্তান দেয়
না?
আমার সন্তান হচ্ছে না অনেক দিন থেকে, 2 বছর 4 বছর, তাহলে ডাক্তারের কাছে আমি কেন যাব? এই যে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে ওসিলা মাধ্যম নিয়ে রবের কাছে ছাওয়া, ওসিলাটাকে গ্রহণ করা। তো যেখানে যদি ডাক্তারের ওসিলা, ডাক্তারের যে সেখানে পরামর্শ হয়, বিভিন্ন ট্রিটমেন্ট হয়, ওসিলা ঘরে বসে না থেকে ডাক্তারের কাছে যাওয়া, তো যদি যেতে হওয়া যাওয়াটা জরুরি, সেটা যদি কোনো অপরাধ না হয় তাহলে আল্লাহ পাকের ওলি কোথায় ডাক্তার? ডাক্তার যে 100% সব ডাক্তার যে পবিত্র এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, সমস্ত অলিরাজ যে পবিত্র হক এটার মধ্যে কোনো সন্দেহ নেই, গ্যারান্টি আছে। তা আসলে আপনার আমাদের ইমানকে বাঁচাতে হবে, আমাদের আকিদাকে বাঁচাতে হবে। কেন, যদি এটা যদি কেউ যদি একটু হচ্ছে যাচ্ছে না, এটা আলাদা ব্যাপার, যদি কোনো কারণে যদি বুকস তৈরি হয়
বা মন্দ বলে,
মন্দ বলে, তো তখন তো ইমানের খাতরা হয়ে যাবে। তা এই জন্য আমাদেরকে আপনার মানুষের চক্ষু ডাক্তারের কাছে যাই, তো চক্ষু ডাক্তার কি চোখ দেয় নাকি, ঠিক আছে, যাস গাইনি আপনার ট্রিটমেন্টে যাই মহিলাদের, তো এগুলো আবার সব যায়, যেখানে আমরা নাজায়েজ বলছি না, তো যারা আমরা যারা জায়েজ মনে করে আপনার আল্লাহর বান্দার কাছে যাচ্ছি, যে বান্দাটা ওলি আল্লাহদের তুলনায় তার কোনো মর্যাদাই নাই, তার কিছু আপনার চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা খাতের কিছু নলেজ আছে জাস্ট, কোথায় আল্লাহ পাকের বলি আর কোথায় একজন সাধারণ চিকিৎসক, তো তার কাছে যদি যাওয়ার জন্য নিজেও যাচ্ছেন, মানুষকে পাঠাচ্ছেন, ভাই অমুক হাসপাতালের অমুক ডাক্তার, অনেকের অনেকদিন থেকে সন্তান হচ্ছে না, জাকির ভাই অনেকদিন থেকে সন্তান হচ্ছে না, কিন্তু সে এত মাহির, তার কাছে যাওয়ার পরে কি হয়েছে,
সন্তান হয়েছে,
সন্তান হয়েছে, তো ভাই এত মাহির হয়ে গেল আর আল্লাহর বলি, হাই হাই। তো কথাটা এই জন্য বলছি যে যাতে করে, যেহেতু এ ধরনের শয়তানি অসুয়াসা দিন দিন বাড়তে যাচ্ছে, আমরা যাতে বাঁচতে পারি। বাকি বলেন
জি, তো আবার এটাও অনেকে আপত্তি করতে পারে যে তারা তো মারা গিয়েছেন, নাউযুবিল্লাহ। তো ওলামা ইকরামগণ নিজের কিতাবে এটাও বলেছেন যে আউলিয়া উল্লাহি লা ইয়ামুতুনা, আউলিয়া উল্লাহ অর্থাৎ আল্লাহর ওলিরা মারা যান না, ওয়ালাকিন ইয়ানকিলুনা মিন দারিন ইলা দারিন, হ্যাঁ এক ঘর থেকে আরেক ঘর চলে যান, স্থান পরিবর্তন করেন। কারণ যে ওলির দুনিয়াতে এত পাওয়ার ছিল, এখন তো তিনি ওই নিজের যে প্রতিদান পাওয়ার জায়গায় চলে গিয়েছেন, এখন তো তার পাওয়ার এবং তার যে মর্যাদা ক্ষমতা আরো বেড়ে গিয়েছে। সাধারণ মুসলমান বা সাধারণ মানুষের এমন ক্ষমতা হয়ে যায় যে সে মৃত্যুর পরেও শুনতে পারে। যেমন আমরা কবরস্থানের পাশ দিয়ে যখন যাই তখন আমরা সালাম করি, কেন করি, যে তারা শুনছে বিদায় তো করি এবং তারা সালামের উত্তরও দেয়। একজন সাধারণ মানুষ যখন শুনতে পারে এবং এটাও জানতে পারে কে তার কবরে এসেছে, তো আউলিয়া ইকরামের মর্যাদা তো আল্লাহ পাক এমন করে দিয়েছেন যে আল্লাহ পাক বলেন যখন বান্দা আমার ইবাদত করে, ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে এবং নফল ইবাদত করতে করতে আমার এমন নিকটে চলে আসে যে আমি তাকে ওলি বানিয়ে নিই, যখন আমি তাকে ওলি বানিয়ে নেই তখন আমি তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শুনে। তো ওলামা ইকরাম বলেন যে তার জন্য দূর আর নিকটের এবং আস্তে এবং জোরের আওয়াজ কোনো ইয়া থাকে না, সে সব আওয়াজই শুনতে পারে। তারপর বলেন যে আমি তার হাত হয়ে যাই, যে হাতের মাধ্যমে সে ধরে, এবং আমি তার পা হয়ে যাই,
যা দিয়ে সে চলে,
যে পা দিয়ে সে চলে। এখন তার কাছে দূর আর নিকট কি, সে যেখানে ইচ্ছা এক মুহূর্তেই যেতে পারবে।
এই জন্য তো প্রায় সময় আমার পিরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আমরা শুনি, ওলামা ইকরাম বলেন বা কিতাবের মধ্যে বর্ণিত,
একদিনে একই সাথে অনেক মুরিদের ঘরে ইফতার করেছেন, তাদের পক্ষে পসিবল? ইমরান ভাই, সময় শেষের দিকে
একবার, শেষের দিকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেলেই যখন ওনার উত্তম মহৎ উদ্দেশ্য নিয়ে যখন সিলেটের সফরে রওনা হলেন, কিছুদিন তিনি সোনারগাঁওতে তিনি অবস্থান করলেন।
আচ্ছা,
সোনারগাঁও, নারায়ণগঞ্জের সোনারগাঁও এটা প্রসিদ্ধ, সবাই চিনে। এখানে অবস্থান করেন আর এখানে মতান্তরের সংখ্যাটা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা যেটা উল্লেখ পাওয়া গিয়েছে 240। সুলতান ফিরোজ শাহ তিনি মুসলিম সুলতানের মধ্যে খুব বুজুর্গ ছিলেন।
আচ্ছা,
তৎকালীন উনি নাসিরুদ্দিন সিপাসালা রহমতুল্লাহ তাআলা গেলে তখন সুলতান ফিরোজ শাহকে বাংলার এক প্রকার বাদশাদের মধ্যে তুলনা করা বাংলা অঞ্চলগুলা যেগুলো ছিল, বাংলা অঞ্চলের মধ্যে আপনার বাংলাদেশ, কলকাতা আরও সাইড মিলিয়ে অনেকগুলো বাংলা অঞ্চল ছিল। নাসিরুদ্দিন সিপাসালা রহমতুল্লাহ তাআলা গেলেই পূর্বে থেকে, আসলে হচ্ছে কি, ইতিহাসটা একটু আমাদের জানলে ভালো হবে যে শাহজালাল ইয়ামানির সাথে কখন যুক্ত হলেন, তিনি সিফাসালা কখন থেকে ছিলেন, তিনি পূর্ব থেকে সিফাসালা ছিলেন।
আচ্ছা,
মুসলিম সুলতানদের পক্ষ থেকে যখন কোনো রাজ্য মুসলিমদের আওতায় আনার জন্য সিফাসালা রহমতুল্লাহ তাআলাকে সেনাপতি নিয়োগ করা হতো, তাই যখন সুলতান ফিরোজ শাহ আপনার একই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলাকেই গুরুগোবিন্দকে প্রতিহত করার জন্য, ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য তিনি সফরে আসেন, সুলতান ফিরোজ শাহ যদিও একবার এ ধরনের উল্লেখ করা হয়েছে যে মুসলিম বাহিনীকে পাঠানো হয়েছে, কিন্তু সেটা তেমন কামিয়াব হয়নি পূর্বে। তো নেক্সট দ্বিতীয় সফরে আপনার নাসিরুদ্দিন সিফাসালা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন ওই উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, একদিকে শাহজালাল ইয়ামানির আগমন ওই উদ্দেশ্যে, অন্যদিকে নাসিরুদ্দিন সিফাসালা রহমতুল্লাহ তাআলা আলাইহির মতান্তরে 120, তো 120 আর 240 360 হয় এ ধরনের। সফরে এসে দুইজনে মহান আউলিয়ে কেরাম আপনার এই সোনারগাঁওতে এখানে যখন অবস্থান করেন, কিছুদিন অবস্থান করে এখানেও পরামর্শ পর্যালোচনা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেলে নিগরানিতে সভাপতিত্বে প্রধান হয়ে নাসিরুদ্দিন সিফাসালা, যেহেতু আগে থেকেও তিনি সিফাসালার ছিলেন প্রধান সেনাপতি, তো ওনাকে উভয় টিমের সেনাপতি হিসাবে কী করা
বানিয়ে দেওয়া হলো,
সিফাসালার বানিয়ে সফর শুরু হলো। আচ্ছা, সফর ইতিহাস তো বিশাল বড়। আপনার এই কিছুদিন অবস্থান শুরু করলেন, যে চেষ্টা হচ্ছে গৌরগোবিন্দ যে পাশে ছিল সুরমা নদীর অপর প্রান্তে, এই পাশ যেটাকে যেটাকে সুরমার এলাকা যেটাকে বলেন, এপারে যে অংশটা, সেখান থেকে তার বিভিন্ন প্রকারের গৌরগোবিন্দ পক্ষ থেকে আপনার চক্রান্ত ছিল, বিভিন্ন ধরনের সৈন্যবাহিনী বসিয়ে রাখা হলো, তারপরে শেষ পর্যন্ত আক্রমণও করা হয়েছে, যাতে করে কোনো প্রকারে যাতে গৌরগোবিন্দের কাছ পর্যন্ত ওখানে পুষতে না পারে, এটা তার ইয়ে ছিল। শেষ পর্যন্ত সেখানকার যে যেটাকে আপনার কি বলে কিস্তি নৌকা যা, সেগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের পাওয়ার ছিল নৌকা স্টিমার এগুলো, তো আল্লাহর ওলিদের পাওয়ার তো জানা না, যে সমস্ত নৌকাকে যদি উঠিয়ে নেওয়া হয় তারপরও কিন্তু ওনাদের কাছে
ব্যবস্থা, নদী পার হয়ে যাবেন,
পার হওয়া যাবে, সেটাই হয়েছে শেষ পর্যন্ত, এই টেস্ট সবাই জানে। তারপর আমরা একটু আলোচনা হচ্ছে আসলে বরকত, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, যে মহান ওলির এই দেশে ইসলাম প্রচার করেছে,
অনেকের
ওই ওলির আলোচনা যে আমরা করতে, আমি শেষ করে দিচ্ছি, ওই ওলির আলোচনা যে আমরা করতে পারছি অথবা শুনতে পাচ্ছি, যখন প্রবেশ করার পরে কিন্তু সে মুহূর্তের মধ্যে সে আত্মগোপনে, সে কিন্তু আর একদিনও কি করে নাই,
প্রকাশ্যে থাকে না,
সে প্রকাশ্যে থাকতে পারে নাই, সেটা তার আত্মগোপনটা কীভাবে হয়েছে এদের উপর একটা ইতিহাস আছে। যে জিনিসটা চমৎকার সেটা সেখানে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেলেই তো তার মেন যেটাকে রাজবাড়ি যেটা শুরুতে গিয়ে সেটাই দখল করছে, সে তো এর আগে সে পালিয়েছে আত্মগোপন, সেটাতে তো যে কাজ দিয়ে সূচনা করেছেন সেটাই ছিল আলহামদুলিল্লাহ বড় চমৎকার। আর মুসলমানদেরকে ইসলামী ব্যক্তিত্ব যেটার মাধ্যমে ইসলামকে আলোকিত করেছে সেটাকে আমাদেরকে গ্রহণ করা উচিত, সেটা হচ্ছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা গেরই বল, যে আমাদেরকে এখানে আল্লাহ এবং তার রসুলের নামের ধ্বনি আমাদেরকে উচ্চারণ করতে হবে, আজান দিয়ে শুরু,
আজান দিয়ে শুরু হয়েছে,
আর আজান এর প্রসিদ্ধ যেটাই আমরা পেয়েছি নাসিরুদ্দিন সিফাসালা রহমতুল্লাহ তাআলা গেরই কিনি আজান। আসলে যে আমরা যদি দেখি যে ইসলামের যে সবচাইতে যে বড় যেটা বড় পাওয়ার যেটা সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত। আসলে সফর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তালাগলেই সহ আউলিয়া ইকরামের যে ত্যাগগুলা, ওনাদের যে কষ্ট পরিশ্রম ত্যাগ ইসলাম প্রচারের জন্য, এই বিষয়গুলো যদি আমরা নিজেদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের হয়তো খুব
সন্তানদের সামনে আলোচনা করা এবং জীবনীগুলো অধ্যয়ন করা,
হয়তো খুব কম ফ্যামিলি এমন পাওয়া যাবে যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলার জীবনীটা তার ঘরে আলোচনা হয়, তার সন্তানদের মধ্যে আলোচনা হয়, তার পরিবেশের মধ্যে আলোচনা, যে আমাদের ইতিহাস কি আমাদের এই বাংলাদেশে যদি আমরা, আচ্ছা এর পূর্বেরও কিন্তু ইতিহাস আছে, এটা তো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা, আপনার যদি আপনার যে আল্লাহর ওলির মাজার মুন্সিগঞ্জে
বাবা
আদম শাহী রহমতুল্লাহ তাআলার যে ইতিহাসটা এত মানে ডিপলি একটা
প্রাচীন, অনেক পুরানো,
এত প্রাচীন পুরানো ছিল,
তাহলে করুন এক ইতিহাস।
আসলে এই কারণে মনে হয় যে ওলি আল্লাহর বাংলাদেশ, যে মানে বাংলাদেশের একটা লকব,
জি জি ওলি আল্লাহর বাংলাদেশ,
ওলি আল্লাহর বাংলাদেশ,
যেখানে যাই সেখানে এভাবেই এই নামকে চিনে ওলি আল্লাহর বাংলাদেশ নামে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সাল্লাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ছেটে কে না বদনী মদিনে বালে প্রেম শোধা পান কোরানা, মদনী মদিনে বালে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার তখনই হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।